أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول على السلام حي على السلام حي على الفلاح الله أكبر
أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
جلسے سے
جلسر پورویر خطبہ সচরাচর মেজবানদের জলসায় আগত মেহমানদের মেহমান নেওয়াজি বা আতিথেয়তা আতিথেয়তার প্রতি মনোযোগের জন্য আমি এই খুতবা দিয়ে থাকি। আতিথেয়তার প্রতি মনোযোগ নিবদ্ধ করার উদ্দেশ্যে এই খুতবা দেওয়া হয়। এই মেজবানি বা আতিথেয়তা জামাতের ব্যবস্থাপনার অধীনেও হয়ে থাকে আর ব্যক্তিগতভাবে আহমদিরা নিজ নিজ আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের মেহমান নেওয়াজি করে থাকেন। মেহমান নেওয়াজি বা আতিথেয়তা এটি এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ যার কথা পবিত্র কোরআনে উল্লেখ আছে। নবীদের এবং তাদের নবী এবং তাদের মান্যকারীদেরও এটি বিশেষ বৈশিষ্ট্য হয়ে থাকে, মেহমান নেওয়াজি বা আতিথেয়তা। ভালোবাসা এবং প্রেম প্রীতির বন্ধনকে দৃঢ় করার একটি মাধ্যম এবং গায়ের আহমদীদের বা গায়ে যারা আহমদি নয় তাদেরকেও কাছে টেনে আনে এই ভালোবাসা, যার ফলে তাবলীগের পথ এবং রাস্তা খুলে নতুন নতুন রাস্তা উন্মোচিত হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত এবং জীবন আদর্শে মেহমানদের প্রতি সম্মান প্রদর্শনের দৃষ্টান্ত দেখা যায়। তার প্রিয় সেবক হযরত মাসিহুল ইসলামের এদিকে বিশেষ মনোযোগ দেখা যায়। আল্লাহ তাআলা হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে জানিয়েছিলেন যে মানুষ অজস্র ধারায় তোমার কাছে আসবে। এক জায়গায় যখন মানুষ একত্রিত হয় তখন মেহমান হিসেবে মানুষ আসে, সে কারণে এলহাম হয় যে ওলা তুসায়ের লেখাল কিল্লা ওলা তাসাম আনে নাস, যারা তোমার কাছে আসবে তাদের সাথে তুমি দুর্ব্যবহার করো না, তাদের সংখ্যাধিক্য দেখে তুমি ক্লান্তিবোধ করো না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম মেহমান নেওয়াজি এবং আতিথেয়তা তার তো করার ছিলই, কারণ এটি নবীদের বিশেষত্ব বা বৈশিষ্ট্য হয়ে থাকে, নবীদের এটি গুণ। কিন্তু এতে আসলে শিক্ষা আমাদেরকে দেয়া হয়েছে যে মসীহ মওউদের লঙ্গর অবশ্যই প্রসারিত হওয়ার কথা, তাই সেই কেন্দ্র যেখানে খলিফা থাকেন সেই কেন্দ্র, এছাড়াও যেখানেই মসীহ মওউদের নামে মানুষ সমবেত হবে বা সমবেত হবে সেখানে এই মেহমান নেওয়াজি বা আতিথেয়তা করতে হবে। সেখানে এই উন্নত আতিথেয়তার এই যে উন্নত বৈশিষ্ট্য, এই যে উন্নত গুণ, এই কাজে নিয়োজিত মানুষ যেন সেটিকে উপেক্ষা না করে, সেটিকে যেন পিঠ পিছিয়ে ঠেলে না দেয়। মসীহ মওউদের এই ভবিষ্যৎবাণী জামাতের সংখ্যা বাড়ার দিকে ইশারা রয়েছে, শুধু সংখ্যা বৃদ্ধির দিকেই নয় বরং জামাতের সদস্যদের নিষ্ঠা এবং আন্তরিকতায় উন্নতি করার খবর এতে রয়েছে। অর্থাৎ মখলিস নিষ্ঠাবান আন্তরিক মানুষ কেন্দ্রে আসতে থাকবে, আগত মানুষ আগমনকারীরা আসবে, শুধু মান্যকারীরাই আসবে না বরং সত্য সন্ধানীরাও আসবে। সে সমস্ত লোকদের একটা বড় দল এখানে আসবে যারা সত্য সন্ধানী, এবং তাদের মেহমান নেওয়াজিও হবে, আতিথেয়তা হবে, তাই হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম লঙ্গর খানা বা অতিথিশালার ব্যবস্থা করেছেন। এটি একটি তার গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি তিনি আখ্যা দিয়েছেন, তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ কাজ আখ্যা দিয়েছেন। আজ খোদার অপার অনুগ্রহে হযরত মসীহ ইসলামের লঙ্গর পৃথিবীর প্রান্তে প্রান্তে কাজ করছে, পৃথিবীর প্রান্তে প্রান্তে খোলা রয়েছে। আর যেখানেই জামাতের কেন্দ্র রয়েছে, হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের বাণী বা পয়গাম শোনার জন্য আগত লোকদের সংখ্যা বাড়ছে, মনোযোগ এদিকে আকৃষ্ট হচ্ছে। আর জলসা সালানা যখন হয়, একটা পৃথক একটা আলাদা দৃশ্য দেখা যায়। সুতরাং এই মেহমান নওয়াজি এমন একটি কাজ আমাদের উপর অর্পিত হয়েছে, যা করা প্রত্যেক আহমদের জন্য সচরাচর, আর খলিফা ভক্তের জন্য বিশেষভাবে এটি আবশ্যক হয়ে গেছে, ফরজ হয়ে গেছে। আমি মনে করি যে এতে আমাদের জন্য একটা সতর্ক বাণীও আছে, যদি উন্নত আখলাক এর অধিকারী তোমরা না হও, তাহলে খোদার নেমত থেকে তোমরা বঞ্চিত থাকতে পারো। আর এই নৈতিক গুণ এবং এই বৈশিষ্ট্য যদি নিজের ভিতর সৃষ্টি করো, তাহলে এর মাধ্যমে খোদার সন্তুষ্টি অর্জনকারী হবে তোমরা। সুতরাং সেই সমস্ত কর্মী এবং স্বেচ্ছাসেবী আর ভলান্টিয়ার সৌভাগ্যবান যারা হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালামের মেহমানদের খেদমতের জন্য নিজেদের পেশ করেছেন এবং তারা এই সুযোগ পাচ্ছেন। আল্লাহ তাআলার অপার অনুগ্রহে বয়স্ক পুরুষ এবং মহিলা, যুবক যুবতী এবং বালক বালিকারাও জলসার দিনগুলোতে বিশেষ উৎসাহ উদ্দীপনার সাথে অতিথিদের খেদমত করে থাকেন, খেদমতের জন্য জলসা সালানা মেহমানদের খেদমতের বা সেবার জন্য নিজেদেরকে পেশ করে থাকেন। প্রত্যেক দেশে জলসা হয়, অনেক জলসা আমি নিজেও অংশগ্রহণ করি। পৃথিবীর সকল জাতি গোষ্ঠীর আহমদিরা ডিউটির জন্য নিজেদের নাম দিয়ে থাকেন এবং স্বতঃস্ফূর্ত ভাবে করে থাকেন। আফ্রিকা দৃষ্টান্ত আমি দিয়েছি, কত সুন্দরভাবে তারা ডিউটি করেন। তারপর কানাডা আমেরিকাও গিয়েছে, যেখানে জলসা হয় সকল শ্রেণীর মানুষ এবং সকল বয়সের মানুষ নিজ খেদমতের জন্য বা সেবার জন্য নিজের নাম পেশ করে থাকেন এবং অত্যন্ত আন্তরিকতার সাথে ডিউটি পালন করে থাকেন। কিন্তু ইউকের জলসার একটা বিশেষ গুরুত্ব আছে। আল্লাহর ফজলে এখানে খেলাফতের কারণে ব্যবস্থাপনার যে ব্যাপকতা পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় বেশি, আর এই জলসার উপর মানুষের দৃষ্টি থাকে, আপন পর সকলের দৃষ্টি থাকে তুলনামূলকভাবে বেশি। যারা ডিউটি দেন তারা দায়িত্ব পালন করেন, অনেকের ডিউটি এবং দায়িত্ব অত্যন্ত সেন্সিটিভ বা অত্যন্ত স্পর্শকাতর হয়ে থাকে। আমি যেভাবে পূর্বেই বলেছি, আমাদের নিজেরই অজান্তে জলসা কেন্দ্রীয় জলসার গুরুত্ব পরিগ্রহ করেছে। আমার চিন্তা, আমিও এ ব্যাপারে বেশি চিন্তিত থাকি, মানুষের আশা প্রত্যাশাও বেশি থাকে, বিশেষ করে যারা বাহির থেকে আসে, যারা অন্যান্য দেশ থেকে অতিথি হিসাবে এখানে আসেন, তাদের অনেক বড় প্রত্যাশা থাকে। কথা প্রসঙ্গে আমি স্মরণ করাতে চাই যে এখানে খেলাফতের কেন্দ্র হওয়ার কারণে লন্ডনের খোদ্দাম এবং অন্যান্য কর্মীরা যারা নিরাপত্তার দায়িত্ব পালন করে, বা যারা স্থায়ীভাবে লঙ্গরখানায় দায়িত্ব পালন করছেন বা অন্যান্য অনুষ্ঠানে যারা অংশ নেন, অনেক অনুষ্ঠানেই একই সাথে চলতে থাকে। অন্যান্য দেশের আহমদীদের তুলনায় বেশি কাজ এবং স্থায়ীভাবে তাদেরকে কাজ করে যেতে হচ্ছে। গত ২৪ বছর ধরে খুব সুন্দরভাবে তারা নিজ দায়িত্ব পালন করছেন। রাবুয়া এবং কাদিয়ানে এই কাজের জন্য স্থায়ী কর্মী বাহিনী রয়েছে, কিন্তু এখানে লঙ্গরের বা অতিথিশালার একটা বিরাট অংশ আর মসজিদে ফজলের অনেক দায়িত্ব স্বেচ্ছাসেবী খুদ্দাম এবং আনসারি করে থাকেন আল্লাহ তাআলার ফজলে। আল্লাহ তাদের সকলকে এই সেবার এই খেদমতের উত্তম প্রতিদান দিন। এই দেশে এবং এই ব্যয়বহুল শহরে থেকে নিজেদের সময় এবং সম্পদ তারা কোরবান করছেন। নিশ্চয়ই এই সমস্ত কর্মীদের জামাত এবং খেলাফতের সাথে বিশ্বস্ততার সম্পর্ক রয়েছে এবং নিষ্ঠা আন্তরিকতার সম্পর্ক রয়েছে, যে কারণে তারা এই কাজ করছেন। আল্লাহ তাআলা ভবিষ্যতে তাদেরকে এমন কাজ করার তৌফিক দান করুন। জামাতের জলসা এবং লঙ্গরখানার যে স্থায়ী ব্যবস্থা আছে, এতে রাহমদিরা অনেক প্রভাবিত হয়। হযরত মসীহ মওউদের যুগে যারা কাদিয়ান আসত, অনেক গায়ের আহমদি অতিথিশালার এবং লঙ্গরের এই ব্যবস্থাপনা দেখে, বিশেষ করে মসীহ মওউদের আতিথেয়তা দেখে তারা গভীরভাবে প্রভাবিত হতো। আজকালও জলসায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসলামের প্রতিষ্ঠিত লঙ্গর এবং আতিথেয়তার ব্যবস্থাপনা মানুষকে প্রভাবিত করে। এবার যে আমি আফ্রিকায় গিয়েছি, কোন কোন দেশ যেখানে জলসা হয়েছে, মানুষের আগমন ছিল সেখানে অজস্র ধারায় খেলাফত জুবলির কারণে। এমন ব্যাপক সংখ্যায় অতিথিদের খাবার খেতে দেখে গায়ের আহমদে যারা এসেছিল তাদের অনেকেই অভিভূত হয়ে যায় এবং তারা আশ্চর্য হয়। আর অনেকেই এই কথাকে ঐশি জামাত হওয়ার প্রমাণ হিসেবে স্বীকার করেছে এবং বলেছে যে এই ধরনের আতিথেয়তা আমরা কোথাও দেখিনি। তো এসব কিছু সত্যিকার অর্থে হযরত মসীহ আসলাম রসুল করিম সাল্লামের নিষ্ঠাবান প্রেমিকের তরবিয়তের কারণে, যিনি আমাদেরকে রসুল করিম সাল্লামের আদর্শের উপর পরিচালিত করে এ পথ দেখিয়েছেন, এ রীতি শিখিয়েছেন। হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তার আতিথেয়তা এবং তার বদান্যতা ও দানশীলতাই ছিল যা অনেক কাফেরের সত্য গ্রহণের কারণ হয়েছে। সুতরাং আতিথেয়তা এটি এমন একটি বৈশিষ্ট্য, এমন একটি গুণ যা ধর্মীয় এবং জাগতিক উভয় দৃষ্টিকোণ থেকে মানুষকে কাছে টানার কারণ হয়। আর এ যুগে যেহেতু ধর্মের সংস্কারের জন্য আর বান্দাকে স্রষ্টা চেনানোর জন্য, খোদার নিকটতর করার জন্য, উন্নত নৈতিক চরিত্র সৃষ্টির জন্য, আল্লাহ তাআলা চারিত্রিক সংশোধনের জন্য আল্লাহ তাআলা মসীহ মওউদকে প্রেরণ করেছেন। আর তার সাথে তিনি এই প্রতিশ্রুতিও দিয়েছেন যে আমি তোমার প্রচারকে পৃথিবীর কিনা প্রান্তে প্রান্তে পৌঁছাবো। অর্থাৎ এই সমস্ত কাজ যা মুহাম্মদী মসীহর উপর ন্যস্ত হয়েছে বাহ্যত তিনি এবং তারপর খেলাফতের ব্যবস্থাপনার মাধ্যমে সেই কাজ হয়তো হচ্ছে, কিন্তু হৃদয়কে পরিবর্তনের শক্তি খোদা তালা ছাড়া আর কারণেই। তাই এই কাজ সত্যিকার যে খোদা তালা করে আসছেন এবং করছেন, আর খোদার এই অসাধারণ সাহায্যের কারণে খোদা তালা যাই বলেছেন তিনি হৃদয়কে পরিবর্তন করবেন, তখন মানুষ দলে দলে আসবে। হযরত মসীহ মওউদের উপর এলহাম হয়েছে যে ইয়াতুনা মিন কুল্লি ফাজ্জিন আমিক, অর্থাৎ দূর দূরান্ত থেকে মানুষ তোমার কাছে আসবে। সুতরাং খোদা যখন এমন মানুষকে পাঠাবে যারা ধর্মের গবেষণা করবে, ধর্ম শিখবে এমন মানুষ যখন আসবে আল্লাহ তাআলা বলেন যে তাদেরকে দেখে ভয় পেও না, বরং উন্নত আখলাক প্রদর্শন করবে এবং তাদের আতিথেয়তার কোন ত্রুটি রাখবে না। তো এই হলো মসিহ মাউদ ইসলামের কাছে তার জন্য আগত মেহমানদের অবস্থা। জলসার প্রতিষ্ঠানের সূচনা তিনি আলাইহিস সালামের উদ্দেশ্যেই করেছেন, অর্থাৎ মানুষ যেন ধর্ম এবং আধ্যাত্মিকতা উন্নতি করে আর ধর্মের জন্য যেন মানুষ একত্রিত হয়। অতএব জলসার জন্য যে সমস্ত মেহমান আসছেন এবং আসবেন তাদের সকল ভাবে সেবা করা, প্রত্যেক কর্মে যাদের ডিউটি আছে বিভিন্ন শাখায় তাদের জন্য পুরো মনোযোগ সহকারে ডিউটি দেওয়া আবশ্যক। এই সমস্ত মেহমান হযরত মসিহ মওউদের খাতিরে আসছেন। আমি পূর্বেই বলেছি যে আল্লাহ তাআলা হযরত মসিহ মওউদের মাধ্যমে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মেহমানের সংখ্যাধিক্য দেখে ভয় পাবে না আর দুর্ব্যবহার করবে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আতিথেয়তার অদ্ভুত দৃষ্টান্ত আমরা দেখতে পাই। কত মহান দৃষ্টান্ত তিনি রেখে গেছেন মেহমান নওয়াজির। মেহমান বিছানা নোংরা করে চলে গেছে কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তা পরিষ্কার করেন। নাজ্জাশীর প্রেরিত প্রতিনিধি দলের সেবা স্বয়ং করছেন। সাহাবারা বলেন যে হে আল্লাহ রাসূল, আমাদের কাজ করতে দেন, আপনি কেন কষ্ট করছেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলেন যে এরা মুসলমানদের যে সম্মান দিয়েছে, সেবা করেছে, সেই জন্য আমার দায়িত্ব এখন তাদের আমার নিজের হাতে সেবা করা। এরপর একজন মেহমান আসে, এক ছাগলের দুধ পান করলো, দ্বিতীয় ছাগলের দুধ চায়, এমনকি সে সাতটা ছাগলের দুধ খেয়ে ফেলে, কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেননি যে কি করছো, তোমার পেট না অন্য কিছু। এটি রাসূলুল্লাহ একের পর এক তাকে পেশ করেন। সাহাবাদের এমন ভাবে তিনি তরবিয়ত করেছেন যে ঘরের মালিক মেহমানের খাতিরে বাচ্চাদের ক্ষুধার্ত ঘুম পাড়িয়ে দেন আর নিজেরা প্রদীপ নিভিয়ে মুখ থেকে বা যত এমন আওয়াজ বের করেন মনে হচ্ছিল যেন খাবার খাচ্ছেন। উদ্দেশ্য এটি বোঝানো মেহমানকে যে তারাও আমরা খাবার খাচ্ছে। আর এই আতিথেয়তা খোদার দৃষ্টিতে এত পছন্দনীয় চিহ্নিত হয় যে আরশের খোদা তা দেখে আনন্দিত হন। হাদিসে আছে তিনি আল্লাহ তাআলা মুচকি হাসেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালামের আদমদের এমন আতিথেয়তা সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা রাসূলুল্লাহকে সে ব্যাপারে অবহিত করেন। তারপর সাহাবাদের আতিথেয়তার এমন দৃষ্টান্ত আছে যা দু একদিনের আতিথেয়তা নয়, বরং মহাজের যখন হিজরত করে মদিনায় আসেন, আনসার মেহমানদের স্বাগত জানিয়ে নিজেদের অর্ধেক সম্পদের তাদের সম্পদ তাদের হাতে তুলে দেন। যেই কাজকে প্রশংসার দৃষ্টিতে আল্লাহ তাআলা দেখেন এবং বলেন যে ইউকেরুনা আলা আনফুসিহিম, অন্যের খাতিরে তারা ত্যাগ স্বীকার করেন। এই যে ত্যাগ তারা স্বীকার করেছেন এই কারণে নয় যে তারা নিজেরা খুব সচ্ছল ছিলেন, বরং নিজেরা অসচ্ছলতার ভিতর থেকে নিজেকে কষ্টের মুখে ঠেলে দিয়ে তারা সেই কোরবানি করেছেন। রোহামাও বাইনাহুমের দৃষ্টান্ত, অর্থাৎ সাহাবারা পরস্পরের প্রতি এখন দয়াদ্র চিত্ত, এমন দৃষ্টান্ত সবসময় মুসলমান সাহাবা মহাজের এবং আনসারদের জীবনে আপনি দেখতে পাবেন। তাই জলসায় আগত অতিথিবৃন্দ যারা ইউকেতে আসছেন তারা খেলাফতের প্রতি ভালোবাসা এবং ধর্ম শিক্ষার জন্য এখানে আসেন, তাই তাদের সেবা করা, খেদমত করা আমাদের জন্য আবশ্যক। নমনীয়তা কোমলতা ভালোবাসার সাথে সবার সাথে আচরণ করা আমাদের জন্য আবশ্যক। অনেকে প্রথমবার বা আফ্রিকার পাকিস্তান থেকে প্রথমবার পাকিস্তান বা আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আসছেন, বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আসছেন, তাদের সবার সাথে উত্তম ব্যবহার করা, তাদের প্রয়োজন পূরণ করা আমাদের জন্য আবশ্যক। ধনী হোক বা দরিদ্র সকলকে হযরত মসীহ মওউদের মেহমান মনে করে আমাদের খেদমত করতে হবে। এবছর খেলাফতের শতবার্ষিকী উপলক্ষে মেহমান বেশি আসবে বলে আশা করা যায়, তাই ব্যবস্থাপকগণ তো প্রস্তুতি নিচ্ছেনই, কর্মীদেরকেও ব্যবস্থাপনাকে সফল করার জন্য চেষ্টা করতে হবে। ব্যবস্থাপনা যেমনই হোক বা যাই হোক না কেন, যদি কর্মীরা সঠিকভাবে কাজ করে সকল ব্যবস্থাপনা ব্যর্থ হয়। যত যে ধরনের আবেগ এবং আনন্দ উৎসাহ উদ্দীপনার সাথে মেহমান আসছেন, কর্মীদেরকে এবং নিজামকে ব্যবস্থাপনাকে সেই উৎসাহ উদ্দীপনার সাথে তাদের স্বাগত জানানো উচিত এবং খেদমতের জন্য প্রস্তুত থাকা উচিত। সুতরাং মুহাম্মদ মসীহর খেলাফতের শতবার্ষিকী উপলক্ষে কর্মীরা পূর্বের তুলনায় বেশি বর্ধিত খেদমতের চেতনা প্রেরণা সৃষ্টিকরণ আর সেই আদর্শ প্রদর্শন করুন যা মসীহ ইসলাম অতিথিদের জন্য দেখিয়েছেন, যে আদর্শ তিনি আমাদের জন্য রেখে গেছেন এ যুগে, সেই আদর্শের উপর প্রতিষ্ঠিত। এটি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের অত্যন্ত আকর্ষণীয় একটি অধ্যায়। এই দৃষ্টিকোণ থেকে তার জীবনের কয়েকটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। মেহমানদের খেদমত এবং সেবা সম্পর্কে মসীহ ইসলাম বলেন যে লঙ্গরখানার ব্যবস্থাপককে তাকিদে নির্দেশ দেওয়া উচিত যে তিনি যেন সমস্ত সকল মেহমানের প্রয়োজনকে সামনে রাখেন, কিন্তু তিনি যেহেতু একা আর কাজ অনেক, তাই হয়তো তার নাও মনে থাকতে পারে, তাই অন্য ব্যক্তিদের তাকে স্মরণ করানো উচিত। আল্লাহর ফজলে এখন ব্যবস্থাপনা অতি ব্যাপক, কর্মী অনেক, স্থায়ী কর্মীও রয়েছে আর অস্থায়ীও, তাই এ বিষয়ে ব্যাপারে কোনো ত্রুটি থাকা উচিত নয়। মসীহ ইসলাম বলেন যে কারো ময়লা কাপড় দেখে তার দেখাশোনা থেকে বিরত থাকা উচিত নয়, মেহমান সব একই ধরনের একই হয়ে থাকেন। যারা নবাগত আমাদের উচিত তাদের সকল চাহিদা পূরণ করা। অনেকেই অনেক সময় জানে না যে পায়খানা কোথায়, অনেক কষ্ট পায়। মেহমানদের প্রয়োজন এর ব্যাপারে যত্নবান হওয়া আবশ্যক। আমি প্রায় সময় অসুস্থ থাকি, তাই এটি আমার সীমাবদ্ধতা, কিন্তু যাদের এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে তাদের জন্য আবশ্যক এদিকে দৃষ্টি রাখা যে কোনো প্রকারের অভিযোগ যেন না আসে, কেননা মানুষ শত শত এবং হাজার হাজার মাইল অতিক্রম করে বড় নিষ্ঠা আন্তরিকতার সাথে সত্য সন্ধানে এসেছেন। এরপরও যদি তারা এখানে কষ্ট পায় তাহলে দুঃখ পেতে পারেন এবং দুঃখের পর অভিযোগ দেখা দেয়, এর ফলে এটি পরীক্ষার কারণ হয় আর যার ফলে পাপের ভাগী হয়ে মেজবান পাপ বর্তায় মেজবানের কাঁধে। তো এবারও বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ আসছেন এবং অনেক বড় সংখ্যায় আসছেন, অনেকেই প্রথমবার আসছেন। এছাড়া অনেক মেহমান এমন আছেন যারা আফ্রিকা এবং অন্যান্য দেশ থেকে আসছেন, যারা ও আহমদি, তাদের সকলের মেহমান নেওয়াজি আতিথেয়তা, তাদের আবেগ অনুভূতির শ্রদ্ধা করা প্রত্যেক কর্মীর জন্য আবশ্যক। আল্লাহ তাআলার ফজলে সবসময় যখনই অতীতের ব্যবস্থাপনায় গায়ের আহমদি যারাই এসেছেন তারা গভীরভাবে প্রভাবিত হয়েছেন আমাদের ব্যবস্থাপনার সৌন্দর্য দেখে। এবার চিন্তা বেশি এজন্য যে মানুষের সংখ্যা বেশি হবে, উপস্থিতি বড় হবে, কিন্তু সেই উপস্থিতির কারণে বা সংখ্যার কারণে ব্যবস্থাপনায় যেন কোনো ত্রুটি না থাকে, ব্যবস্থাপনার ক্ষেত্রে কোনো ত্রুটি যেন না থাকে, আর একবার হযরত মসীহ আলাইহিস সালামের কাছে মেহমানদের আতিথেয়তার ব্যবস্থাপনা এবং মেহমানদের কথা উল্লেখ করা হলে তিনি বলেন যে আমার সবসময় চিন্তাই থাকে যে মেহমানদের যেন কোনো কষ্ট না হয়, বরং এর জন্য সবসময় তাকেই নির্দেশ দেয় যে যতটা সম্ভব মেহমানদের আরামের বিধান করা উচিত। মেহমানদের অতিথিদের হৃদয় আয়নার মতো স্পর্শকাতর হয়ে থাকে, সামান্য আঘাতেই ভেঙে যায়। ইতিপূর্বে আমি ব্যবস্থা করে রেখেছিলাম, ইতিপূর্বে আমার ব্যবস্থা ছিল যে আমি নিজেও মেহমানের সাথে বসে খাবার খেতাম। যখন থেকে রোগ বেড়ে যায় এবং বেছে বেছে খেতে হয়, এই এটি আর জারি রাখার সম্ভব হয়নি। এরপর মেহমানের সংখ্যাও বেড়ে যায়, জায়গা যথেষ্ট নয়, যার ফলে এখন পৃথক ভাবে খাবার খেতে আমাদের পক্ষ থেকে সবাইকে অনুমতি দেওয়া হচ্ছে যে নিজের কষ্টের কথা আমাদেরকে বলবেন। অনেকে অসুস্থ হয়ে থাকে, তাদের জন্য পৃথক খাবারের ব্যবস্থা রাখতে হয়। আজকে আল্লাহ তাআলার ফজলে সকল জাতির জন্য পৃথক পৃথক খাবারের ব্যবস্থা না থাকলেও দুই তিন ধরনের খাবার রান্না করা হয়। কিন্তু যারা খাওয়ান, যারা আতিথেয়তার জন্য দায়ী, তাদের উচিত প্রয়োজন অনুসারে খাবার সরবরাহ করা। হযরত মৌলভী হাসান আলী সাহেব তার বয়াতের পূর্বের ঘটনা বর্ণনা করেন। 1887 সনে প্রথমবার তিনি কাদিয়ান গিয়েছেন। তিনি লেখেন যে মির্জা সাহেবের মেহমান নেওয়াজে বা আতিথেয়তা দেখে আমি আশ্চর্য হলাম। একটি ছোট কথা লিখছি যার মাধ্যমে অতিথিগণ তার আতিথেয়তার কিছুটা ধারণা করতে পারবেন। তিনি বলেন, আমার পান খাওয়ার বদ অভ্যাস ছিল, অমৃতসরে পান পেয়েছি কিন্তু বাটালায় কোথায়ও পান ছিল না। এলাচি ইত্যাদি খেয়ে সময় কাটিয়েছে। আমার অমৃতসরের বন্ধু অদ্ভুত কাজ করেছেন। হযরত মির্জা সাহেবকে আমার বদ অভ্যাস সম্পর্কে কোনো ফাঁকে তিনি অবহিত করেন। মির্জা সাহেব গুরুদাসপুরে কাউকে পাঠান। দ্বিতীয় দিন দিনের 11টায় খাবার যখন শেষ হলো তখন পান পেলাম। 16 মাইল দূর থেকে আমার জন্য পান আনা হয়েছে। অমৃতসর সেখান থেকে 16 মাইল দূরে। হযরত মসীহ মওউদ ইসলাম তার জন্য পান আনিয়েছেন। মসীহ ইসলাম তাকে বলেছেন যে আপনি আবার আসবেন, যেহেতু নেক প্রকৃতির মানুষ ছিলেন। 1894 সনে পুনরায় কাদিয়ান আসেন এবং হযরত মসীহ ইসলামের হাতে বয়াত করেন, কেননা প্রথমবার তিনি আহমদী ছিলেন না। প্রথমবার যখন এসেছেন তখন হযরত মির্জা বশির আহমদ সাহেব একটি ঘটনা লিখেছেন। মৌলভী আব্দুল্লাহ সনোয়ারি রাজিয়াল্লাহ আনহুর বরাতে হযরত মসীহ ইসলাম মসজিদ মুবারকের সাথে সংশ্লিষ্ট বাইতুল ফিকিরে, যা হুজুরের ঘরের একটি অংশ, সেখানে শায়িত ছিলেন। আমি তার পা দাবাচ্ছিলাম। সেই ঘরের জানালায় লালা শরমপত বা মালামাল এসে ডাকেন। আমি দরজা খুলতে গেলাম। হযরত মসীহ ইসলাম দ্রুত গিয়ে শিকল খুলেন এবং নিজের জায়গায় বসেন। এরপর মসীহ ইসলাম আমাকে বলেন যে আপনি আমাদের মেহমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মেহমানের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা উচিত। এই ঘটনা হযরত মসীহ ইসলামের বিনয়েরও একটি সুমহান দৃষ্টান্ত, অতিথির প্রতি সম্মান প্রদর্শনের অসাধারণ একটি ঘটনা। বাহ্যত ছোট কথা, কিন্তু প্রভু তার দাসের প্রতি যে সম্মান দেখিয়েছেন শুধু এই কারণে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ এবং তার আদর্শকে তিনি অনুসরণ করছিলেন। এটি সত্যিকারের প্রেমিকই করতে পারে। আজকাল অপবাদ আরোপ করা হয় যে হযরত মসীহ ইসলাম নাউজুবিল্লাহ নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুলনায় বড় মনে করতেন। আর এই সত্যিকারের এমন এ ধরনের সত্যিকারের প্রেমিকই তিনি জামাতে সৃষ্টি করার চেষ্টা করেছেন। একবার বেগোয়াল কপুরথলার এক ব্যবসায়ী আর কোনো আত্মীয়ের চিকিৎসার জন্য আসেন। হযরত মসীহ ইসলাম খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তিনি তার জন্য খুব উন্নত মানের খাবার এবং থাকার ব্যবস্থা করেন। অত্যন্ত স্নেহ এবং ভালোবাসার সাথে অসুস্থতার খবর নেন। আর হযরত মৌলভী নুরউদ্দিন খলিফাতুল মসীহ আউয়াল রাদিয়াল্লাহু আনহুকে তাকিদ পূর্ণ দিক নির্দেশনা দেন চিকিৎসার। এই প্রসঙ্গে তিনি বলেন যে শিখ যুগে আমাদের বুজুর্গদেরকে একবার বেগওয়াল যেতে হয়েছিল, এই গ্রামের আমাদের উপর কিছু অধিকার আছে, এরপরও যদি কেউ এরপর কোন সময় সেখান থেকে কেউ আসলে তিনি তাদের সাথে বিশেষ স্নেহের ব্যবহার করেছেন। এখানে পুনরায় সেই আদর্শের উপর তার আমল দেখা যায় যা তার প্রভু এবং নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছিল। নাজাশির পক্ষ থেকে যে প্রতিনিধি দল এসেছিল তিনি তাদের খেদমত করেছেন এই জন্য যে তারা নাজাশি মুসলমানদের সাথে সৎ ব্যবহার করেছিলেন। হযরত মীর হামেদ আলী সাহেব সিয়ালকোটি রাদিয়াল্লাহু আনহু একটি ঘটনা তার নিজের সম্পর্কে বর্ণনা করেন। প্রথম যুগের ঘটনা একবার দীর্ঘ একটি ঘটনা। তিনি লেখেন যে এই অধম হুজুর খেদমতে কিছুদিন কাদিয়ানে অবস্থানের পর বিদায় নিতে যায়, অনুমতি নিতে যায়। হুজুর ভিতরে ছিলেন, হুজুরের স্নেহ এবং অশেষ ভালোবাসা খাদেমদেরকে ভিতরে যাওয়ার অনুমতি দিয়ে রেখেছিল, সে কারণে এই অধম অনুমতির জন্য ভিতরে পয়গাম পাঠায়। হুজুর আলাইসলাম বলেন যে তাকে অপেক্ষা করতে বলুন, আমি আসছি। এটি শুনে আমি বাহিরে গোল রোমের পূর্ব দিকে দাঁড়িয়ে গেলাম, বাকি বন্ধুরাও হুজুর বাইরে আসবেন এ কথা শুনে সে পতঙ্গের মতো এই ঐশী প্রদীপের চতুর্দিকে একত্রিত হওয়ার জন্য সেখানে পৌঁছেন। সৈয়দনা হযরত মাওলানা নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু সেখানে আসেন আর একটি বড় জামাত সেখানে অপেক্ষমান থাকে। আমরা কিছুক্ষণ সেখানে মাটির উপর আমরা সেখানে দাঁড়িয়েছিলাম। হুজুর ভিতর থেকে আসেন, আমি দেখি যে হুজুরের হাতে দুধের একটি জগ এবং গ্লাস ছিল, মনে হয় হযরত মিয়া সাহেবের হাতে সেই গ্লাস ছিল আর মিশ্রি ছিল রুমালে। হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ খলিফাতুল মসীহ সানি সাথে ছিলেন, রুমালে ছিল মিশ্রি। হুজুর গোল কক্ষের পূর্ব দিক থেকে এসে বলেন যে শাহ সাহেব কোথায়? আমি উপস্থিত ছিলাম, তাৎক্ষণিকভাবে এগিয়ে গেলাম, বললাম যে হুজুর আমি এখানে। হুজুর দণ্ডায়মান দাঁড়ালেন এবং আমাকে বললেন যে বসো। আমি তখনই মাটিতে বসে পড়লাম। দেখিও শিখালেন যে খাবার খাওয়ার সময় বা পান করার সময় বসে খাওয়া উচিত। তারপর হুজুর গ্লাসে দুধ ঢাললেন, মিশ্রি মিশালেন। আমার মনে নেই যে হযরত মাহমুদ আমার হাতে দুধ দিয়েছেন না স্বয়ং হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম। এখনো আমার সেই দৃশ্য আমার চোখের সামনে, সেই বড় গ্লাস যেন হুজুরের হাত থেকে মীর সাহেবকে দেওয়া হচ্ছে। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন, তিনি সেখানে তিনি এই ঘটনা লিখছেন। তিনি বলছেন যে আমার মনে আছে হযরত মাহমুদ এই পুরো প্রক্রিয়ার অংশ ছিলেন। হুজুর গ্লাসে দুধ ঢেলে চিনি মিশান এবং আমাকে পান করার জন্য দেন। অনেক কিছু বন্ধু যারা উপস্থিত ছিলেন তারা এই কাজ করতে চেয়েছেন। মুসলিম ইসলাম বললেন যে না না, কোনো অসুবিধা নেই, আমাকে করতে দেন, আমি করব। তো শাহ সাহেব এক গ্লাস যখন শেষ করলেন, হযরত মুসলিম ইসলাম দ্বিতীয় গ্লাস তাকে দিলেন। তিনি শাহ সাহেব বলেন যে আমি দ্বিতীয় গ্লাসও খেলাম, গ্লাস বড় ছিল, পেট ভরে যায়। এভাবে তৃতীয় গ্লাস দুধ ভর্তি করে আমাকে দেয়া হলো। আমি লজ্জিত হয়ে বললাম যে হুজুর পেট ভরে গেছে। মুসলিম ইসলাম বললেন যে আরো এক গ্লাস খাও। আমি তৃতীয় গ্লাসও পান করলাম। তারপর হুজুর জেব থেকে কিছু বিস্কিট বের করে বললেন যে তোমার পকেটে বা জেবে রাখো, রাস্তায় ক্ষুধা লাগবে, তখন খেতে পারবে। আমি তা জেবে নিলাম আর বাকি দুধ হযরত মসীহ আলাইহিসসালাম ভিতরে পাঠিয়ে দেন। এরপর হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে চলুন আপনাকে ছেড়ে আসি। তিনি বলেন যে আমি বললাম যে হুজুর আমি এখন ইয়াক্কায় বসে যাই, হুজুর কষ্ট করে আসার প্রয়োজন নেই। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলেন যে সাথে যাব, মোসা ইসলামের পর আমার সাথে রওনা হন এবং বন্ধুদের একটি বিরাট দল সাথে আসে। মোসা ইসলাম পথে কথা আরম্ভ করে, ধর্মীয় এবং বিভিন্ন জ্ঞান গর্ব আলোচনা হয়। অনেক দূর এগিয়ে জানের পর হজরত নুরউদ্দিন রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মসীহ আউয়াল কাছে এসে আমার কানে বলেন যে এগিয়ে গিয়ে হুজুরকে বলো যে হুজুরকে হুজুরের কাছ থেকে অনুমতি নাও, যদি অনুমতি না নাও তাহলে মসীহ ইসলাম তোমার সাথে যেতে থাকবেন। তিনি বলেন যে এরপর আমি হুজুরের কাছ থেকে অনুমতি নিলাম। অত্যন্ত স্নেহ এবং স্নেহের সাথে মুচকি হেসে বলেন যে হ্যাঁ, আমাদের সামনেই তুমি একাই বসো। এরপর একাই বসে আমি রওনা হলাম। তারপর মুন্সি আব্দুল হক সাহেব কোথায় ভ্রমণে গিয়েছিলেন, আব্দুল হক সাহেবের সাথে ছিলেন। ফিরে আসতে গিয়ে বলেন যে আপনি অতিথি, যে বিষয়ে অসুবিধা থাকে আমাকে জানাবেন, আমি ভিতরে থাকি, জানি না কার কি জিনিসের প্রয়োজন। আজকাল মেহমানদের সংখ্যাধিক্যের কারণে অনেক সময় সেবক উদাসীন হয়ে পড়তে পারে, আপনি যদি মৌখিক ভাবে বলতে লজ্জা পান লিখে পাঠাবেন, আতিথেয়তা বা মেহমান নেওয়াজি আমার জন্য আবশ্যক। মুফতি সাদেক সাহেব লেখেন যে আমার মনে আছে একবার আমি লাহোর থেকে কাদিয়ান এসেছিলাম, মনে হয় 1897 বা 1898 কথা। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে মসজিদ মুবারকে বসিয়েছেন, যখন তখন এটি খুব ছোট একটি জায়গা ছিল, ছোট একটি জায়গা ছিল। তিনি বললেন যে আপনি বসুন, আমি আপনার জন্য খাবার নিয়ে আসছি, এটি বলে ভিতরে যান। আমার ধারণা ছিল কোন খাদেমের বা সেবকের হাতে খাবার পাঠাবেন, কিন্তু কয়েক মিনিট পর জানালা যখন খুলে আমি দেখলাম মসীহ মওউদ ইসলাম নিজ হাতে ট্রে উঠিয়ে ট্রেতে রেখে আমার জন্য খাবার নিয়ে আসেন। আমাকে দেখে বলেন যে আপনি খাবার খান, আমি খাবার আমি পানি নিয়ে আসছি। আমার মন আমার হৃদয় বিগলিত হয়ে চোখ থেকে অশ্রুধারা প্রবাহিত হয় যে আমাদের প্রভু যদি আমাদের এভাবে সেবা করেন, আমাদের পরস্পরের কিভাবে দেখাশোনা, কত সচেতনতার সাথে দেখাশোনা করা উচিত। মুন্সী জাফর কপুরথালাবাসী বর্ণনা করেন, একবার জলসা সালানায় অনেকেই অনেক মানুষ এসে যায়, তাদের কাছে কোনো গরম কাপড় লেপ্তোষক কিছুই ছিল না, বিছানা লেপ্তোষক কাপড় কিছুই ছিল না। নবীবক্স নম্বরদার বাটালাবাসী ভিতর থেকে লেপ্তোষক আনানো আনিয়ে মেহমানদের দিতে থাকে। এসার পর হুজুরের কাছে আমি তিনি বলেন এসার পরে আমি হুজুরের কাছে গেলাম, তিনি বগলে হাত রেখে বসেছিলেন। তার এক ছেলে মনে হয় হযরত খলিফাতুল মসীহ সানি পাশে শায়িত ছিলেন। হযরত মসীহ ইসলামের যে আলখেল্লা বা চোগা বা আজকান তার গায়ের উপর রাখা ছিল। খবর নিয়ে জানা গেল যে মসীহ ইসলাম তার লেপ তোষক মেহমানদের জন্য পাঠিয়ে দেন। আমি জিজ্ঞেস করলাম হুজুরের কাছে কোনো লেপ তোষক নেই, অথচ শীত অনেক। হযরত মসীহ ইসলাম বললেন যে মেহমানদের কোনো কষ্ট হওয়া উচিত নয়, আমাদের কোনো অসুবিধা নেই, রাত তো কেটেই যাবে। নিচে এসে আমি নবীবক্স নম্বরদার সাহেবকে আমি তাকে শক্তভাবে বললাম যে তুমি হযরত সাহেবের ল্যাপটপ নিয়ে এসেছো। এ লজ্জিত হলো, বলল যে যা একজনকে দিয়েছি তা কিভাবে ফেরত নিতে পারি। তিনি বললেন যে এরপর আমি মুফতি ফজলুর রহমান বা অন্য কারো কাছ থেকে বিছানা এবং লেপ তোষক নিয়ে হযরত মসীহ ইসলামের ঘরে গেলাম। মসীহ ইসলাম বললেন যে কোন মেহমানকে দাও, আমার তো প্রায় ঘুমিয়ে আসে না। আর আমার আর তিনি নেননি এবং বললেন কোন অন্য কোন মেহমানকে দাও। হযরত শেখ ইয়াকুব আলী ইরফানি রাদিয়াল্লাহু আনহু লেখেন যে মনে হয় প্রথমবার 1893 সনের মার্চের শেষের দিকে কাদিয়ানাসী রমজানের সূচনা ছিল। মানুষ তখন মেহমানখানা ছিল শুধু দুটো ঘর ছিল, লঙ্গরখানা ছিল দুটো ঘর আর একটা উঠান, এই ছিল পুরো লঙ্গরখানা। যেখানে সাফাখানা ছিল, সাফাখানাও সেখানেই ছিল। হযরত হাফেজ হামেদ আলী মরহুম শুনলেন যে কোনো মেহমান এসেছে, তখন মেহমানখানার দারোগা বা ব্যবস্থাপক বা ইনচার্জ সবকিছু তিনিই ছিলেন, তিনি আমাকে জানতেন। তার সাথে যখন দেখা হলো, তিনি স্নেহ এবং ভালোবাসার সাথে করমর্দন করেন এবং কোলাকুলি করেন। আশ্চর্য হয়ে জিজ্ঞেস করেন যে এখন কোথেকে এসেছস। সেহেরি সময় রাত তিনটে আমি পৌঁছি। আমি পুরো ঘটনা যখন বললাম, তিনি আশ্চর্য হলেন। কিছু সবজি, তাজা সবজি ইত্যাদি সাথে নিয়ে এসেছিলেন, সেটি নিয়ে মুসিম ইসলামের ঘরে চলে যান, তাকে খবর দেন। তিনি বলেন যে আমার মনে হয় রাত তিনটা ছিল, তখন হুজুর তখন আমাকে গোল কামরায় ডাকলেন। সেখানে পৌঁছার পূর্বেই দেখি যে খুব সুস্বাদু খাবার রাখা আছে। আমি এই ঘটনাকে জীবনে কখনো ভুলব না, এমন একটি সময় এটি, এমন সময় ছিল যা, এমন এমন মুহূর্ত ছিল যা জীবনে ভোলার নয়। তিনি বারবার অত্যন্ত ভালোবাসার সাথে বলেন যে তোমার অনেক কষ্ট হয়েছে। আমি বললাম যে হুজুর কোনো কষ্ট হয়নি, আমি বুঝতেই পারিনি। মুসিম ইসলাম বলেন যে রাস্তা ভুলে গেলে মানুষ অনেক পরেশান হয়, পথ ভুলে গেলে অনেক কষ্ট হয়। তিনি আসছিলেন, পথ ভুলে যান, তাই দেরিতে পৌঁছেন। মুসিম ইসলাম বলেন যে পথ ভুলে গেলে মানুষের অনেক চিন্তা হয়, পরেশানি হয়। এরপর খাবার খাওয়ার উপর জোর দেন। তার সামনে খেতে আমার লজ্জা হচ্ছিল, আমি কিছুটা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। তিনি নিজ হাতে খাবার আমার সামনে রেখে বললেন যে খাবার খাও, ক্ষুধা লেগে থাকবে তোমার, সফরে মানুষের ক্লান্তিও হয়। আমি খাবার আরম্ভ করলাম, হুজুর বললেন যে পেট ভরে খাও, লজ্জা পাওয়ার কোনো কারণ নেই, তুমি দীর্ঘ পথ অতিক্রম করে এখানে এসেছো। হযরত আহমদ আলী সাহেবও পাশে ছিলেন, মুসিম ইসলামও ছিলেন। আমি বললাম যে হুজুর আপনি আরাম করুন, আমি খাবার খাবো। হুজুর অনুভব করলেন যে তার উপস্থিতিতে আমি খাবার খেতে লজ্জা পাচ্ছি। তখন মুসিম ইসলাম বললেন আহমেদ আলী ওনাকে ভালোভাবে খাবার খাওয়া এবং ভালো বিছানা করে দেয়, এখানে যেন ইনি আরাম করতে পারেন আর ঘুমাতে পারেন। মুসিম ইসলাম চলে যান, কিন্তু কিছুক্ষণ পর বিছানা নিয়ে আবার ফিরে আসেন। আমার অবস্থা তখন অদ্ভুত ছিল, একদিকে আমি তার এই ব্যবহারে লজ্জিত, অপরদিকে মহাসম্মানিত সত্তা তার এক দাসের কত খেদমতে, কিভাবে খেদমতে রত। আমি বললাম যে হুজুর কেন কষ্ট করছেন। মুসিম বললেন যে কষ্ট কিসের, আপনি অনেক কষ্ট পেয়েছেন, ভালোভাবে আরাম করুন। বস্তুত বিছানা রেখে চলে গেলেন। হামিদ আলী সাহেব আমার কাছে বসেছিলেন এবং আমাকে খাবার খাওয়ান তিনি। তারপর হাফেজ হামিদ আলী সাহেব বলেন যে আপনি শুয়ে পড়ুন, আমি আপনার পা দা বাবা। আমি লজ্জিত হয়ে বললাম যে না না, আমি এমনটি এটি হতে দেবো। তখন হাফিজ আহমেদ আলী সাহেব বললেন যে হযরত সাহেব আমাকে বলেছেন যে প্রেস করবে, ইনি ক্লান্ত। তার এ কথা শুনে আমার চোখ থেকে অঝরে অশ্রু প্রবাহিত হয় যে এই মহান ব্যক্তির হৃদয়ে নিঃসেবকদের জন্য কত ভালোবাসা, কত বেদনা তিনি তার হৃদয়ে লালন করেন। ফজরের সময় ফজরের জন্য নামাজে আসেন এবং জিজ্ঞেস করেন যে ভালো ঘুম হয়েছে কি, কষ্ট হয়নি তো আর। তার এই স্নেহ এবং ভালোবাসাই আমাকে চাকরি ছেড়ে কাদিয়ানা আসতে বাধ্য করেছে। মিয়া রহমাতুল্লাহ বাগওয়ালার ঘটনা। বাগাওয়ালা আঞ্জুমানে আহমদিয়ার বাগাওয়ালা জামাতের সেক্রেটারি, তিনি মখলেস খাদেম আর বাঙ্গার জামাতে, তার মাধ্যমে আল্লাহ তালা জামাতকে অনেক উন্নতি দেন। 1905 সালে যখন হুজুর বাগানে বসেছিলেন, মিয়া রহমাতুল্লাহ কাদিয়ান আসেন আর মেহমানখানাতেই তিনি ছিলেন। মিয়া নাজিবুদ্দিন মরহুম লঙ্গরখানার ব্যবস্থাপক ছিলেন। তিনি কিছুটা কঠোর স্বভাবের মানুষ ছিলেন, যদিও আন্তরিকতার ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না, আর জামাতের মেহমানদের খেদমত এবং সেবার ব্যাপারে খুব যত্নবান ছিলেন আর অত্যন্ত পরিশ্রমী ছিলেন। মিয়া রহমাতুল্লাহ কিছুটা কষ্ট পেয়েও কাউকে বলেননি, রুটি কাঁচা ছিল, তিনি অসুস্থ হয়ে যান। আমি খবর পেলাম, তাকে কারণ জিজ্ঞেস করলাম, তিনি বলেন রুটি কাঁচা ছিল আর তন্দুরের রুটি খাওয়ার সচরাচর অভ্যাস নেই। তার কষ্টের কথা আমি বুঝতে পারলাম। আমি তখনই কষ্ট পেলাম, মানসিকভাবে হুজুরের কাছে গেলাম, হুজুরকে জানালাম, হুজুর তখনই সেখানে আসলেন আর ঘরের সামনের জায়গায় পায়চারি করতে থাকেন এবং জিজ্ঞেস করেন যে কি হয়েছে। আমি বললাম যে হুজুর হয়তো মেহমানদের দায়িত্ব সবার মাঝে বন্টন করবেন বা এই ব্যবস্থা হওয়া উচিত যে মানুষের তাদের যেন কষ্ট না হয়। আমি আমি আজকে বিষয়টা বুঝি যে খোদা তালার প্রত্যাদিষ্ট ব্যক্তির সামনে এইভাবে কেন কথা বললাম। আমি এখন বলছেন যে আমি কি নির্বোধের কাজ করেছে। যাই হোক, দয়া এবং ভালোবাসার সেই মূর্তিমান রহমত এবং দয়া এদিকে মনোযোগ দেননি, বরং বলেন যে ভালো হয়েছে, আমাকে জানিয়েছেন, আমি এখনই ঘর থেকে ঘরে রুটি পাকানোর ব্যবস্থা করছি, চাপাতি পাকানোর ব্যবস্থা করছি ঘরে। আর মিয়া নাজমুদ্দিন সাহেবকে বলছি, বুঝিয়ে দিচ্ছি, তাকে ডাকো, এটি ভালো কথা, মেহমানের কষ্ট হলে আমাকে তাৎক্ষণিকভাবে জানাবে। লঙ্গরখানার মানুষ বলে না এবং তাদের জন্য জানা সম্ভবও নয়। তিনি বলেন যে মিয়া রহমতুল্লাহ কোথায় বেশি অসুস্থ হননি, তো যদি আসতে পারেন তাকেও নিয়ে আসুন। আমি এসে মিয়া রহমতুল্লাহ সাহেবকে বললাম, সে বেচারা খুব চিন্তিত হলেন। তিনি বললেন যে হুজুরকে কেন কষ্ট দিলেন আপনি, আমি এখন ভালো। যাই হোক, আমি তাকে হজরত সাহেবের কাছে নিয়ে গেলাম এবং মিয়া নাজমুদ্দিন সাহেবও সেখানে উপস্থিত হলেন, যিনি লঙ্গরখানা ইনচার্জ ছিলেন। হুজুর মিয়া রহমতুল্লাহ সাহেবের কাছে ক্ষমা চাইলেন, বলেন যে ভুল হয়েছে, আপনার কষ্ট না করে আমাকে জানিয়ে দেওয়া উচিত ছিল, এখন আল্লাহ তাআলার ফজলে ব্যবস্থা হয়ে গেছে। হুজুর যতই ক্ষমা চাচ্ছিলেন তার কাছে, আমি এবং মিয়া রহমতুল্লাহ লজ্জিত হচ্ছিলাম। যতদিন সেখানে ছিলাম ততদিন প্রত্যেক দিন হুজুর আমাকে জিজ্ঞেস করেন যে কোনো অসুবিধা হচ্ছে না, তো মিয়া নাজমুদ্দিন সাহেবকে বলেন যে মেহমানদের ভালোভাবে দেখাশোনা করো। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে মেহমানদের মসীহ মওউদ ইসলাম বলেন যে মেহমানদের দেখাশোনার ভালো। মুফতি আহমদ সাদেক সাহেব লিখছেন যে মসীহ মওউদ ইসলাম মেহমানদের দেখাশোনার খুব ভালো ব্যবস্থা রাখতেন। মেহমান যতদিন সংখ্যায় কম ছিল তাদের খাদ্য এবং বাসস্থানের ব্যবস্থা নিজেই করতেন। মেহমানের সংখ্যা বেড়ে যাওয়ার পর তার খোদ্দাম হাফেজ হামেদ আলী ও মিয়া নাজমুদ্দিনকে তিনি তাকিদের নির্দেশ দিতেন যে দেখো মেহমানদের যেন কোনো প্রকারের কষ্ট না হয়, তাদের কষ্ট, তাদের সমস্ত প্রয়োজন, চাহিদা, খাদ্য পানীয়ের খেয়াল রাখবে, অনেককেই তুমি চিনো এবং কতকে তুমি চিনো না, তাই সবাইকে সম্মানিত মনে করে সেবা করো, শীতকাল চা পান করাও, কারো যেন কষ্ট না হয়। তোমার সম্পর্কে আমি ভালো ধারণা রাখি যে তুমি মেহমানদের আরামের বিধান করে থাকো, তাদের সবার খেদমত করো। যদি কারো ঘরে যদি ঠান্ডা ঘর ঠান্ডা থাকে তাহলে লাকড়ি এবং কয়লার ব্যবস্থা থাকা উচিত। একজন গায়ের আহমদীর কথা শুনুন, যিনি 1905 সনে কাদিয়ান এসেছিলেন। কাদিয়ান থেকে যাওয়ার পর অমৃতসরের একটি পত্রিকা ওকিলে সফরের কাহিনী লেখেন, তার একটা অংশ আমি পড়ছি। তিনি বলেন যে আমি আর কি দেখেছি, কাদিয়ান দেখেছি, মির্জা সাহেবের সাথে সাক্ষাৎ করেছি, অতিথি হিসেবে সেখানে ছিলাম, মির্জা সাহেবের চরিত্র এবং তার মনোযোগের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। গরমের কারণে আমার মুখে ফোসকা ফুটে আমি গরম খাবার ঝাল খাবার খেতে পারতাম না। মির্জা সাহেব ঘর থেকে তাৎক্ষণিকভাবে ঘর থেকে বেরিয়ে আসেন, দুধ এবং পাউরুটি প্রস্তাব করেন। আজকাল মির্জা সাহেব কাদিয়ানের বাহিরে একটি খোলা বাগানে অবস্থান করছেন, যা তার নিজেরই জামাতের বুজুর্গেরাও। সেখানে কাদিয়ানের জনসংখ্যা প্রায় 3,000, কিন্তু সেখানে প্রাণচাঞ্চল্য এবং উৎসাহ উদ্দীপনা অনেক। মালির কোটলার নবাব সাহেবের ঘরের মতো বিল্ডিং সেখানে, অট্টালিকা, সেখানে শুধু একটি রাস্তা কাঁচা এবং উঁচু নিচু, বিশেষ করে যে রাস্তা বাটালা থেকে কাদিয়ান এসেছে সে রাস্তার অবস্থা শোচনীয়। আসার সময় একা গাড়িতে আমার যেমন কষ্ট হয়েছিল, যাওয়ার সময় নবাব সাহেবের রথে আমার সেই কষ্ট লাঘব হয়। কাদিয়ান আসার সময় একা এসেছেন, যাওয়ার সময় রথে গিয়েছেন। তিনি বলেন যদি মির্জা সাহেবের সাথে সাক্ষাতের আগ্রহ আমাদের হৃদয়ে না থাকে, আমার হৃদয়ে না থাকে, তাহলে 8 মাইল তো দূরের কথা, 8টি পদক্ষেপও নেওয়া সম্ভব হতো না। অতিথির প্রতি সম্মান প্রদর্শন এটি শুধু বিশেষ ব্যক্তি পর্যন্ত সীমিত নয়, ছোট বড় সকলেই আমার সাথে ভাইয়ের মতো ব্যবহার করেছে। এই কয়েকটি ঘটনা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে, এর আলোকে যেখানে আতিথেয়তার জন্য একটা বিশেষ উৎসাহ উদ্দীপনার সাথে কর্মীরা এর আলোকে প্রস্তুতি নেবে। সেখানে মুসলিম ইসলামের জীবনের এই দিকটিও আমাদের সামনে আবার নতুন ভাবে ফুটে উঠেছে। অধিকাংশ মুসলিম ইসলামের জীবনের এই দিক জানে না, কেননা সব ভাষায় এই বিষয়গুলো অনুদিত হয়নি, তারা হয়তো জানেও না। তো আমি যেভাবে বলেছি যে অনেকের হয়তো নিজস্ব মেহমান এসে থাকবেন, অনেকের অনেকের নিকট আত্মীয় আসেন, নিকটাত্মীয়ের আতিথেয়তা তো মানুষ আনন্দের সাথে করেই থাকে। দূরের কোন অনেকে দূরের আত্মীয় হয়ে থাকে, যারা এসে যারা আসেন এবং অবস্থান করেন তাদেরও মেহমান নওয়াজীকরণ জামাতের ব্যবস্থাপনার অধীনে কর্মীদেরকে বিশেষভাবে এটি দৃষ্টিতে রাখতে হবে। খাবার, আবাসন এবং ট্রান্সপোর্ট বা যাতায়াতের যে ব্যবস্থা, এই ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট যে কর্মী তাদের যেহেতু সরাসরি এবং ব্যাপক সংখ্যায় মেহমানদের দেখাশোনা করতে হবে, এবার যেহেতু ট্রান্সপোর্টের ব্যবস্থা, যাতায়াতের ব্যবস্থাপনার কিছু পরিবর্তন এসেছে, নতুন অভিজ্ঞতা হচ্ছে, যাতায়াতের সাথে সংশ্লিষ্ট কর্মীদেরকে খুব সুন্দরভাবে দায়িত্ব পালন করতে হবে। যদিও ট্রেন এবং বাসের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু জামাতের ব্যবস্থাপনার অধীনে যে সমস্ত বাস রয়েছে যাতায়াত করবে সেগুলো বিশেষ জায়গা থেকে যাচ্ছে জামাতের ব্যবস্থাপনার অধীনে। বিশেষ করে ইউরোপের বাহির থেকে যে সমস্ত মেহমান আসছেন তাদেরকে যথাসময়ে জলসায় পৌঁছানোর ব্যবস্থা করা উচিত এই ব্যবস্থাপনার অধীনে। কিন্তু অন্যান্য মেহমানদের সাথেও কঠোর ব্যবহার করা যাবে না, তাদেরকে সুন্দরভাবে বোঝানো। ইউরোপ থেকে আগত এবং স্থানীয় ইউকের যারা অধিবাসী তাদের কাছে কারও আছে ট্রেনে খরচ করে তারা যেতে পারবেন, কিন্তু দরিদ্র দেশ থেকে আগত মেহমানদেরকে বাসে করে পৌঁছাতে হবে। তাই যে সমস্ত কর্মী রয়েছেন তারা এই কথা স্মরণ রাখবেন। স্থানীয় মেহমান যারা আছেন তাদেরকেও বলছি যে বাহির থেকে আগত মেহমানদের প্রাধান্য দিন, তাদের প্রতি যত্নবান হন। আবহাওয়ার পূর্বাভাসও ভালো নয়, কোনো বিশ্বাস নেই এর। দোয়া করুন আল্লাহ যেন সবকিছু ঠিক রাখেন, আবহাওয়া যেন আমাদের প্রোগ্রামের অনুকূলে থাকে, অনুকূলে যায়। কোনো কারণে সমস্যা হলেও কর্মীদের বড় মনের পরিচয় দিতে হবে এবং সানন্দে দায়িত্ব পালন করতে হবে। গত বছরও দায়িত্ব পালন করেছেন আপনারা, এবারও একই উৎসাহ উদ্দীপনার সাথে কাজ করুন, বরং বেশি আন্তরিকতা প্রদর্শন করুন। খেদমতের জন্য, সেবার জন্য ত্যাগ স্বীকার করতে হয়। তাই স্মরণ রাখতে হবে যে আমাদের কোরবানি সেবা করতে হবে ত্যাগের চেতনা নিয়ে। আর মুসলিমদের মেহমানদের বিশেষভাবে সেভাবে খেদমত করতে হবে যেভাবে খেদমত করা উচিত। যারা মুসলিমদের মেহমান, জলসায় আগত মেহমানের যারা খেদমত করবে, সেবা করবে, তারা খোদার সন্তুষ্টি অর্জনকারী হবে। আল্লাহ তাআলা সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে সুন্দরভাবে পালনের তৌফিক দান করুন।
আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله.